ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট মহানগরীর শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় সোমবার সেনা কমান্ডো অভিযানে এক নারী সহ চার জঙ্গি নিহত হয়েছে।
রয়েছে আমাদের কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে রীতিমতো দ্রুত গতিতে বেড়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, তা নিয়ে উদ্বিগ্ন অন্যান্য রাজনৈতিক দলগুলি।
তাছাড়াও রয়েছে আজ সোমবারের সাপ্তাহিক কল ইন শো আলাপন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছিসে গুপ্তা নাসরিন কুইন। রাশিয়ার আদালত বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে 15 দিনের কারাদণ্ড দিয়েছে। এর একদিন আগে তিনি ও শত শত প্রতিবাদকারীকে দুর্নীতি বিরোধী সমাবেশে গ্রেফতার করা হয়। নাভালনিকে সোমবার একটি আদালতে নিয়ে যাওয়া হয়। এর বেশ কয়েক ঘণ্টা পরে ক্রেমলিন প্রকাশ্যে প্রতিবাদ বিক্ষোভকে সহিংসতায় প্ররোচনা বলে আখ্যায়িত করে। ক্রেমলিন সংগঠকদের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা সমাবেশে যোগ দেওয়ার জন্য অল্প বয়সীদের অর্থ দিয়েছে। আদালত বলেছে নাভালনি পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে দোষী। এর আগে অনুমোদন ছাড়া প্রতিবাদ সংগঠনের জন্য তাকে ২০,০০০ রুবেল বা $350 জরিমানা করা হয়। রবিবার হাজার হাজার রাশিয়ান দেশের সর্বত্র বিভিন্ন শহরে বিক্ষোভ করে। নাভালনি রাশিয়ার অভিজাতদের দায়বদ্ধতার যে ডাক দিয়েছেন তার সমর্থনে লোকজন বিক্ষোভ করে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিষয় প্রশ্নের উত্তর দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং অন্যতম উপদেষ্টা জ্যারেড কুশনার। সেনেট ইন্টেলিজেন্স কমিটি এ পর্যন্ত যাদের প্রশ্ন করতে চাইছে তাদের মধ্যে ট্রাম্পের সবচাইতে ঘনিষ্ঠ হচ্ছেন কুশনার। ওই কমিটি রুশ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের সহযোগীদের সম্পর্ক তদন্ত করে দেখছে। দ্য নিউইয়র্ক টাইমস এর প্রকাশিত খবর অনুযায়ী আমেরিকায় রাশিয়ার রাষ্ট্রদূত সার্গে কিসলিয়াকের সঙ্গে ডিসেম্বর মাসে কুশনারের যে দুবার বৈঠক হয় সেনেট কমিটি সে বিষয়ে আরও জানতে চায়। নিউইয়র্ক টাইমসই প্রথমেই খবর প্রকাশ করে। দ্য টাইমসে আরও বলা হয় রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন উন্নয়ন ব্যাংক ভিনেশে কোনম ব্যাংক এর প্রধানের সঙ্গে কুশনারের বৈঠক সম্পর্কেও সেনেটাররা জানতে আগ্রহী। এই বৈঠক সম্পর্কে আগে কিছু জানা যায়নি। ২০১৪ সালে মস্কো ক্রাইমিয়াকে একত্রিত করার পর যুক্তরাষ্ট্র রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুলে বেসামরিক লোকজনের মৃত্যু একটা মর্মান্তিক ঘটনা এবং তারা এই অভিযোগ তদন্ত করে দেখছে যে এ মাসের গোড়াতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশনের বিমান হামলায় প্রায় 100 মানুষ নিহত হয়। পেন্টাগন বলেছে প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে কোয়ালিশন জঙ্গি বিমান 17 মার্চ মসুলের পুরনো শহরে যে স্থানে হামলা চালায় ওই একই স্থানে বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইরাকি বাহিনী কোয়ালিশনের বিমান হামলার সহায়তায় ইসলামিক স্টেট যোদ্ধাদের কাছ থেকে পশ্চিম মসুলের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার জন্য অভিযান চালাচ্ছে। ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ইসলামিক স্টেট যোদ্ধারা ওই এলাকা দখল করে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট এলাকার শিববাড়ি অঞ্চলে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর কমান্ডো অভিযানে এক নারী সহ চার জঙ্গি নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম তার প্রতিবেদনে।
সেনাবাহিনীর প্যারা কমান্ডো অভিযানের চতুর্থ দিনের সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেছেন জঙ্গি আস্তানায় প্রচুর বিস্ফোরক রয়েছে এবং অভিযান চলছে। জঙ্গিরা শেষ মুহূর্তে কোনো প্রতিরোধ সৃষ্টি করেছিল কিনা এ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন,
ফায়ার করেছে, ফলন সে ফায়ার করেছে,
সোমবার চার জঙ্গি নিহত হওয়ার পর গত চার দিনের সেনা কমান্ডো অভিযানের সময় এবং জঙ্গি আস্তানার বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় জঙ্গি এবং দুই পুলিশ কর্মকর্তা সহ মোট ১২ জন নিহত এবং দুই র‍্যাব কর্মকর্তা সহ ৫০ জন আহত হয়েছেন। নিহত জঙ্গিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে সিলেট শহরের শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের একটি অ্যাপার্টমেন্ট ভবনে জঙ্গি আস্তানা রয়েছে এমন খবরের ভিত্তিতে ভবনটি ঘেরাও করে পুলিশ। ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে রীতিমত দ্রুত গতিতে বেড়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, আর তা নিয়ে উদ্বিগ্ন অন্যান্য রাজনৈতিক দলগুলো। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গে রীতিমতো দ্রুত হারে বেড়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। তা নিয়ে আরএসএস নিজে এবং তার রাজনৈতিক মুখ বিজেপি দল যেমন উল্লসিত, তেমনই আবার উদ্বিগ্ন অন্যান্য রাজনৈতিক দলগুলি। গত মাত্র এক বছরে এই রাজ্যে আরএসএস এর শাখার সংখ্যা ১৫৩০ থেকে বেড়ে ১৮২০টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এরাজ্যে বাম শক্তির পতনের সঙ্গে সঙ্গেই জড়িত আরএসএস এর উত্থান। ১৯৪৭ সালে হিন্দু মুসলমানের দাঙ্গার পর দেশভাগ ও লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তুর পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়ার সময়ই আরএসএস এর বৃদ্ধি হবে বলে ভাবা হতো, কিন্তু তা হয়নি। মূলত বামপন্থীদের শ্রেণীভিত্তিক রাজনৈতিক প্রচার এবং উদ্বাস্তুদের উন্নতির আন্দোলনের জোয়ারে। এরপর ১৯৬৭ ও ১৯৬৯ সালে বামেরা অল্পদিনের জন্য সরকার গড়েছিল, আর ১৯৭৭ থেকে টানা ৩৪ বছরের বামপন্থী শাসনের আমলেও বেড়ে উঠতে পারেনি আরএসএস। কিন্তু এখন তৃণমূল কংগ্রেস সরকার ঘোর আরএসএস বিরোধী হলেও আরএসএস এর বৃদ্ধি কিন্তু তাতে আটকায়নি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিষয়টির ওপর বিশ্লেষণমূলক একটি সাক্ষাৎকার রয়েছে বরুণ দাশগুপ্তের বিশ্ব সংবাদের পরপরই।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হোসেন আবেদ শীর্ষ নেতাদের তালিকায় সামিল হয়েছেন বলে জানাচ্ছেন জহুরুল আলম তার আরেকটি প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক ফরচুন ম্যাগাজিনের ওয়ার্ল্ড ৫০ গ্রেটেস্ট লিডার শীর্ষক সাম্প্রতিক তালিকায় ৩৭ নম্বরে রয়েছেন স্যার ফজলে হোসেন আবেদ। ম্যাগাজিনটির ওয়েবসাইটে তাকে নিয়ে বলা হয়েছে, ৭১ ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বা ব্র্যাক, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা। এবারের ফরচুনের তালিকায় স্থান পাওয়াদের মধ্যে ফজলে হোসেন আবেদি একমাত্র বাংলাদেশি। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয় সড়ক পরিবহন আইন ২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হল। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন নাসরিন হুদা বিথি। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে সড়ক পরিবহন আইন ২০১৭ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নতুন আইনের খসড়ায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাসের কারাদণ্ড বা ৫০,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। কেউ গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে পারবে না। আইন অমান্যকারীকে ১ মাসের কারাদণ্ড বা ৫,০০০ টাকা জরিমানা করা হবে। এছাড়া চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ড্রাইভিং সংক্রান্ত আইন অমান্য করলে পয়েন্ট কাটা ও বেপরোয়া গাড়ি চালালে ২ বছরের কারাদণ্ড ও ২,০০,০০০ টাকা জরিমানার প্রস্তাব রাখা হয়েছে মন্ত্রী পরিষদ সভায়। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার আবারও বলেছেন যে মধ্যপ্রাচ্যে চরমপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলি ও আমেরিকান সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই দুই দেশকে একসঙ্গে অবস্থান নিতে হবে এটা নিশ্চিত করার জন্য যে আলো আধারকে পরাজিত করবে আর আশা নিরাশাকে পরাজিত করবে। তিনি জোর দিয়ে বলেন যে ইরান যাতে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা কত গুরুত্বপূর্ণ। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এপ্যাকের বার্ষিক নীতি বিষয়ক সম্মেলনে স্যাটেলাইটের মাধ্যমে সোমবার তিনি ওই ভাষণ দেন। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় ইসলামিক স্টেট গ্রুপকে যেসব এলাকা তারা নিয়ন্ত্রণ করে সেখান থেকে তাদের নির্মূল করার জন্য এবং ওই অঞ্চলে মধ্যপন্থী মুসলিমদের সঙ্গে জোট গড়ার জন্য যাতে আইএস আর সেখানে ফিরে যেতে না পারে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ইসরায়েলের প্রতি তার সমর্থনের জন্য। বিশ্ব সংবাদ শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রভাব বিস্তারের সম্ভাবনা নিয়ে রিপোর্ট শুনেছেন বিশ্ব সংবাদেই। এখন শুনবেন বিষয়টি নিয়ে দি হিন্দু পত্রিকার প্রাক্তন ব্যুরো চিফ বরুণ দাশগুপ্তের বিশ্লেষণ। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবিরউদ্দিন।
খবরাখবরে শোনা যাচ্ছে বিজেপি প্রণোদনায় উদ্দীপিত হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ক্রমশই ডানা বিস্তার করছে পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে, এবং বিশ্লেষকেরা বলছেন বাম প্রভাব রাজ্যে স্তিমিত হয়ে পড়াতেই এটা সম্ভব হচ্ছে। আপনার পর্যবেক্ষণ কি বলে?
পশ্চিমবঙ্গে দুটো রাজনৈতিক ঐতিহ্য ছিল, আমি বলবো এখনো আছে। একটা জাতীয়তাবাদের ঐতিহ্য যার ভিত্তিতে আমাদের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল, দ্বিতীয় হচ্ছে তার পরবর্তীকালে বামপন্থী আদর্শ। এই দুটো আদর্শই আরএসএস এবং বিজেপির যে আদর্শ বা বক্তব্য তা পুরোপুরি বিরোধী। তো পশ্চিমবঙ্গে 2011 সালে সিপিএম এর সরকার বা বামপন্থী সরকার উচ্ছেদ হওয়ার থেকে কোনো সন্দেহ নেই যে বামপন্থীদের শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, এবং শুধু হ্রাস পায়নি, এই শক্তিটা যে কিরকম ঠুনকো ভিত্তির উপরে দাঁড়িয়েছিল তার প্রমাণ হচ্ছে যে সিপিএম এবং বামপন্থী দলের অনেক লোক পরবর্তীকালে বিজেপিতে চলে গিয়েছেন। কমলুকের নাম করা সিপিএম নেতা এবং এমপি ছিলেন লক্ষণ শেঠ, তিনি বিজেপিতে জয়েন করেছেন সম্প্রতি। ফলে বামপন্থার অবক্ষয় যে বিজেপির ভাবধারা প্রচারে একটা শক্তি জুগিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেছাড়াও একটা বড় ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 2014 সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রে ক্ষমতা দখল করল, তখন সারা ভারতবর্ষে বিজেপি একটা প্রচন্ড ইম্পেটাস পেল। সেই ইম্পেটাসটা ভারতবর্ষের সব জায়গাতেই ছড়িয়েছে, পশ্চিমবঙ্গেও ছড়িয়েছে, এবং তার ফল এখানেও কিছু কিছু পরিমাণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা বাড়ছে। বিজেপি সংগঠন যতটা বাড়ছে তার থেকে বেশি বাড়ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা।
47 পরবর্তী সময়ে স্বাধীনতার পর দাঙ্গার কারণে আরএসএস প্রভাব অনেক বিস্তৃত হতে পারত পশ্চিমবঙ্গে, কিন্তু বামফ্রন্টের শ্রেণী সংগ্রামের বক্তব্য বয়ানে রাজ্য সেটা হতে পারেনি, এবং কালক্রমে মুসলিম সম্প্রদায় রাজ্যে কেবলই কংগ্রেস ব্যবহৃত ভোট ব্যাংক না হয়ে রাজনৈতিক একটি শক্তি হিসেবে পরিগণিত হতে থাকে। আপনি এ বক্তব্যের সঙ্গে কতখানি সহমত পোষণ করেন?
হ্যাঁ, ভোট ব্যাংক তো এককালে যদি বলেন তাহলে কংগ্রেসেরও ভোট ব্যাংক ছিল মুসলিম সম্প্রদায় এবং সিপিএম এর ভোট ব্যাংক ছিল মুসলিম সম্প্রদায়, কারণ তারা মনে করত এবং সঠিকভাবে মনে করত যে বাম এবং বা কংগ্রেস তাদের স্বার্থ রক্ষা করতে পারবে সব থেকে বেশি করে, এবং সেই জন্য তারা সমর্থন করেছে। আজকে পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যা বা মুসলিম সমাজ মুসলিম সম্প্রদায় নিঃসন্দেহে একটা রাজনৈতিক শক্তি, বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই শক্তিটা এখন নিজেকে মাঝে মাঝে অ্যাসার্ট করছে, যেটা আগে করেনি এখন অ্যাসার্ট করছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ধর্ম রাজনীতির সীমানা পেরিয়ে আরএসএস প্রভাবের হ্রাস কতখানি টেনে রাখতে পারবে বলে মনে হয়?
সেটা দেখুন বলা এই মুহূর্তে খুব ডিফিকাল্ট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে নানান রকমের দুর্নীতির অভিযোগ এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবশ্য কোন দুর্নীতির অভিযোগ আসেনি, কিন্তু তার দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে এসেছে নানান রকমের, তার তদন্ত চলছে। এইগুলোতে যদি কিছু প্রমাণিত হয় খানিকটা, তাহলে পরে তো মমতা ব্যানার্জির যে ক্যারিজমা তাতে ধাক্কা লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার ফলটা উদীয়মান শক্তি হিসেবে বিজেপি পাবে, রাজনৈতিক শক্তি হিসেবে। আরএসএস তো প্রত্যক্ষভাবে রাজনীতি করে না, রাজনীতি করে বিজেপি, তারাই রাজনৈতিক শক্তি, তারাই নির্বাচনে লড়ে, তো তারা খানিকটা শক্তি পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইট ইজ টু আর্লি, এখনই এটা বলা সম্ভব নয় যে কি হবে।
বরুণ বাবু, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক কলিং শো আলাপন। আজকের বিষয় বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর পানি বণ্টন। সঞ্চালন করছেন তাওহিদুল ইসলাম।
বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় 405টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে 57টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী, যার মধ্যে 54টি বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এবং 3টি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নদী রয়েছে। আবহমান কাল ধরে নদীমাতৃক বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হচ্ছে এ সকল নদীর পানিকে ঘিরে। কিন্তু বর্তমান বাস্তবতা কী তা জানতেই আমাদের আজকের আলাপনের বিষয় বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর পানি বণ্টন। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দুজন পানি বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে রয়েছেন পেনসিলভেনিয়া থেকে ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, অধ্যাপক ভূতত্ত্ব বিভাগ লগ হ্যাভেন বিশ্ববিদ্যালয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকে ধন্যবাদ।
আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে রয়েছেন ডক্টর সুফিয়ান এ খন্দকার, সিনিয়র সহসভাপতি ও জাতীয় টেকনিক্যাল ম্যানেজার আর্কিডিস অফ নিউ ইয়র্ক ইনক। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলে সরাসরি ফোন করে প্রশ্ন করতে পারেন এই নম্বরে 2026193062। আর দেরি না করে সরাসরি যেতে চাই আলোচকদের কাছে। ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, আপনার কাছেই প্রথমে জানতে চাই, বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদীগুলোর বর্তমান অবস্থা কী এবং বাংলাদেশ বর্তমানে ওইসব নদী থেকে কী পরিমাণ পানি পাচ্ছে?
জি ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে 54টা নদীর কথা আপনি একটু আগে উল্লেখ করলেন, তার মধ্যে মূলত একটি নদী শুধু গঙ্গা, যেটা বাংলাদেশে এসে পদ্মা নাম ধারণ করে, সেই নদীর একটা পানি বণ্টন চুক্তি রয়েছে 1996 সন থেকে। তার বাইরের যে 53টা নদী, সেই কোনো একটা নদীতেও আর অন্য ধরনের কোনো চুক্তি আমাদের নেই। সে অর্থে উদানের দেশ হিসাবে ভারত মূলত ওই সমস্ত নদীগুলোর পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে। সেটা যদি ধরে নেওয়া যায় তাহলে বলা যাবে যে আমাদের যে অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের অবস্থা সেটা মোটেও ভালো নয়, মোটেও সুখকর নয় কিংবা সন্তোষজনক নয়।
ডক্টর সুফিয়ান খন্দকার, আপনার কাছে একই প্রশ্ন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা এবং আপনার মতে কি পরিমাণ পানি বাংলাদেশ পাচ্ছে?
হ্যাঁ ধন্যবাদ। খালিকুজ্জামান যেটা বললো সেটাই ঠিক, যে 54টা নদীর মধ্যে একমাত্র গঙ্গা চুক্তি হয়েছে 1996 সালে। এখন আলোচনা হচ্ছে তিস্তা নদীর পানি বণ্টনের উপরে। এর আগে যেটা এখনকার যে অবস্থা তাতে কোন রকম পানি বণ্টনের কোন চুক্তি নেই, অতএব ভারত উজানের হয়ে যা যত সরিয়ে নিতে পারে বা কোন রকম বাধা নেই, যেটা আমরা গঙ্গার ব্যাপারে বহুবার দেখেছি ফারাক্কা ব্যারাজের পরবর্তীতে, যখন কোন চুক্তি ছিল না অনেক পানি সরিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে এখন একটা দুই সরকারের মিলে সার্বিক ভাবে একটা চুক্তি হওয়া খুবই জরুরি। এই চুক্তি ছাড়া এই নদীগুলোর নিয়ন্ত্রণ করা মোটেই সম্ভব নয়। আর এই মুহূর্তে বলাও কঠিন যে কতটুকু পানি আমরা পাচ্ছি মূল পানির অংশের, এবং তার কোনো সঠিক পরিমাণ করা সম্ভব নয়।
আসলে এই বিষয়টি নিয়ে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে, অর্থাৎ বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের বৈশ্বিক সমন্বয়কারী, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যৌথ নদীগুলোর বর্তমান অবস্থা কি। আমরা প্রথমে তার কাছ থেকে একটু শুনে আসি যে তার মতামত কি, যেহেতু তারা এই বিষয়টি নিয়ে আন্দোলন করছেন।
বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদ নদী এই দেশের পরিবেশ এবং অর্থনীতি, সমাজ সবকিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এই সমস্ত নদ নদীর পানি ভারত অপসারণ করার ফলে বাংলাদেশের খুবই গুরুতর ক্ষতিকর প্রভাব পড়েছে। এটা আমরা জানি ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদীগুলো শুকিয়ে গিয়েছে, এবং তাই নয় সেটার কারণে আমাদের উত্তরবঙ্গের বরাল নদীও এখন শুকিয়ে গিয়েছে, কারণ বরাল নদীতে আর পদ্মার পানি যাচ্ছে না। কাজে এইভাবে প্রচুর ক্ষতি হয়েছে। শুধু ফারাক্কানের তিস্তা ব্যারাজের ফলে গজেন্দ্রবাদে যে ভারত যে ব্যারাজ নির্মাণ করেছে, তিস্তার পানি অপসারণ করে নিচ্ছে, যার ফলে বাংলাদেশ বহু হাজার কোটি টাকা খরচ করে যে তিস্তা ব্যারাজ প্রকল্প করেছে সেটা অর্থহীন হয়ে পড়েছে, এবং উত্তরবঙ্গের সেই সমস্ত এলাকায় নদ নদীর পানি প্রবাহ একেবারে শুকিয়ে কমে গিয়েছে। এটা ধারাবাহিক একটা তৎপরতা ভারত করেছে এবং অন্যান্য নদ নদীর উপরে করছে, এবং তারা সম্প্রতিকালে আন্তঃনদী সংযোগ প্রকল্প গ্রহণ করেছে, সেটার মাধ্যমে তারা ব্রহ্মপুত্র নদী নদ থেকে আরো পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, গঙ্গাতে আরো যেটুকু পানি আছে তাও আরো সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। কাজে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের ভূ প্রকৃতিটাই পুরো বদলে যাবে ক্ষতিকর ভাবে। বাংলাদেশ যেটা জলীয় বদ্বীপ হিসাবে আবহমান কাল ধরে বিরাজ করেছে, সেই জায়গাটা একটা গুরুতর পরিবর্তন আসবে, ক্ষতিকর পরিবর্তন। এবং এটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই এটা যাতে না হয় সেভাবে সচেষ্ট হওয়া প্রয়োজন, প্রতিহত করা প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে যে তৎপরতা তাতে যথেষ্ট ঘাটতি আছে, এবং সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেনের পক্ষ থেকে কতগুলো বিষয় বহুদিন ধরে বলে আসছি, এবং আগামী মাসে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে শীর্ষ পর্যায়ে বৈঠক হবে, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, নদ নদীর বিষয় নিয়ে আলোচনা হবে। কাজে সেই বৈঠকের প্রেক্ষিতে আমরা আরেকবার কয়েকটা বিষয় বলতে চাই। যেমন প্রথম কাজটি হচ্ছে যে জাতিসংঘে যে 1997 সনে যে আন্তর্জাতিক নদ নদী সম্পর্কে যে সনদ গৃহীত হয়েছে, এবং যেটা পর্যাপ্ত সংখ্যক দেশের স্বাক্ষর এবং অনুস্বাক্ষরের ফলে এখন কার্যকর হয়েছে, সেটা অবিলম্বে বাংলাদেশের স্বাক্ষর করা উচিত। কোনো কারণেই বাংলাদেশের এটা স্বাক্ষর না করার, এবং নিজের করা উচিত, এবং প্রতিবেশী ভারত, নেপাল, অন্য ভুটান, অন্যান্য যেসব দেশ আছে তাদের সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো উচিত যে এটা তারাও যেন সই করে। এটা সই করলে যেটা হবে সেটা হচ্ছে যে নদ নদীর বিষয়ে যে বিভিন্ন যে কোর আইপারিয়ান কান্ট্রিজ অর্থাৎ সহ নদীর যে প্রতিবেশী যে সমস্ত দেশ, তাদের আচরণ কি কি হওয়া উচিত সে ব্যাপারে একটা আন্তর্জাতিক স্বীকৃত একটা বিধিমালা সেখানে প্রযোজ্য করার, প্রযোজ্য হতে পারবে এবং হওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত হবে। বাংলাদেশের জন্য সেটা যেটা এই সনদ যেটা করবে সেটা হচ্ছে যে যে নদ নদীর ক্ষেত্রে যে এখানে কথা ইংরেজিতে যেগুলো বলেছে যে হিস্টোরিক্যাল এবং কাস্টমারি ইউজ, সেটার যে অধিকার এটা বাংলাদেশের নদ নদী ভারত থেকে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়েছে, এই সমস্ত নদ নদীর উপরে বাংলাদেশের আবহমান কাল ধরে প্রতিষ্ঠিত অধিকার রয়েছে। কাজে সেই অধিকার যে লঙ্ঘিত হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার একটা আইনগত ভিত্তি বাংলাদেশে হবে।
আমরা শুনলাম বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের বৈশ্বিক সমন্বয়কারী নজরুল ইসলামের বক্তব্য। আলোচকদের কাছে অনুমতি নিয়েই আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে ফিরে আসছি। আমরা শ্রোতাকে অনুরোধ করব আপনি আপনার নাম এবং কোথা থেকে ফোন করেছেন সেই পরিচয় দিয়েই প্রশ্নটি করবেন।
আসসালাম আলাইকুম, আমি মাহবুবে খোদা, আমি বস্টন থেকে মূলত ফোনটা করেছি। আমি একটু জানতে চাচ্ছি বাংলাদেশ সরকারের সাথে, ভারত সরকারের সাথে এত সুসম্পর্ক থাকার পরও আমরা কেন আমাদের ন্যায্য পাওনা পানি সেই পানিটা পাচ্ছি না, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর অভিন্ন অনেকগুলো নদী আছে, এর ভিতরে কতগুলো বাঁধ দেয়া হয়েছে সেটা একটু জানতে চাচ্ছিলাম।
ডক্টর সুফিয়ানে খন্দকার, আপনার কাছেই যাই। আসলে কতগুলো যৌথ নদীতে বাঁধ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক থাকার পরও কেন আমরা ন্যায্য পানির হিস্যা পাচ্ছি না বাংলাদেশ?
প্রধান নদীগুলোর কথা বলি, যেমন গঙ্গাতে ভারতের অনেকগুলো বাঁধ আছে এবং সবচেয়ে ক্ষতিকারক যেটা সেটা হলো ফরাক্কা বাঁধ। তিস্তার কথা একটু আগে আলোচনা হলো, তিস্তাতে এখন দুটো বারাজ আছে, একটা ভারতের গদলজবাতে আর একটা হলো বাংলাদেশের জালিয়াতে। এখন কথা হচ্ছে যে সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও এগুলো হয়, চুক্তি হচ্ছে না কেন? সবচেয়ে এই বিভিন্ন নদীর চুক্তির ব্যাপারে 80 শতকের শেষের দিকে যখন রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের বাংলাদেশে তখন ছিলেন এরশাদ, এবং তখন পানিমন্ত্রী ছিলেন এই আজকের পানিমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তখন তাদের মধ্যে আলোচনার মাধ্যমে, এটা বিশেষত রাজীব গান্ধীর উদ্যোগে হয়েছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং সেখানে সবগুলো নদীর ব্যাপারেই আলোচনা হয়েছিল, একটা দুটো করে না। যে আমরা দেখছি একটা করে গেলে আমাদের জন্য সত্যি খুব ঝামেলা হচ্ছে, তখনই ছিল যে একটা আনপাবলিশড ডকুমেন্টে এগ্রিমেন্ট হয়েছিল যে গঙ্গার পানি সমতার ভিত্তিতে হবে, ব্রহ্মপুত্র পানি যেহেতু ভারতের কোনো ব্যবহারের সুযোগ নেই সেই জন্য ব্রহ্মপুত্রের 25% ভারতে ব্যবহার হবে, 75% বাংলাদেশে প্রবেশ করবে, তা থেকে বাংলাদেশ 25% ব্যবহার করতে পারবে এবং 50% সংরক্ষিত থাকবে নদীকে বাঁচানোর জন্য। আর অন্যান্য সব নদীর জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ওটা সমতার ভিত্তিতে হবে, 50-50। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর বেশি দূর অগ্রসর হয়নি। তা এখন সময় এসেছে ওই ওই আলোচনার পরিপ্রেক্ষিতে নতুন করে আবার প্রচেষ্টা নেওয়ার, একটা দুটো না, সবগুলো নদীর একসাথে একটা চুক্তি হওয়া দরকার এবং তার ফ্রেমওয়ার্কে, ফ্রেমওয়ার্কটা গঙ্গা চুক্তির উপরেও আছে, তার পরিপ্রেক্ষিতেও হতে পারে। ওইটা যদি হয় তাহলে সবার জন্য সুবিধা এবং ওই চুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পক্ষে কোনো প্রকল্প নেওয়া সম্ভব হচ্ছে না, যেমন বলা যেতে পারে। হ্যাঁ বলুন
জি। আমরা একটু ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আপনার কাছে যেতে চাই যে নদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করছে ভারত, কেন করছে, আসলে কি কারণে করছে?
জি, এটাকে ইন্টারলিঙ্কিং অফ রিভার প্রজেক্ট বা আন্তঃনদী সংযোগ যে প্রকল্পটা, এটা একটা বিশাল একটা প্রজেক্ট। সত্যিকার অর্থে ভারতের ইতিহাসে, এমনকি পৃথিবীর ইতিহাসেই, মানুষের দ্বারা নদীর অববাহিকার পানি এক পানি অন্য জায়গায় নিয়ে যাওয়ার এত বড় মহাপ্রকল্প তার আগে কোনোদিন হয়নি। সেটা কেন হয়েছে তাদের নিজস্ব যুক্তি রয়েছে। তারা বলছে যে কোনো কোনো নদীর অববাহিকায়, যেমন মূলত ব্রহ্মপুত্র এবং গঙ্গার অববাহিকায় যে পানি প্রবাহিত হয় সেটা তাদের দৃষ্টিতে এটা হচ্ছে উদ্বৃত্ত পানি আর কি, সারপ্লাস ওয়াটার, যেটা কোনো কাজে না লেগে সমুদ্রে চলে যায়। সেই জন্য সেই পানি তারা চাচ্ছে সরিয়ে যেগুলি ডেফিসিট এরিয়া অথবা পানির যেখানে অভাব রয়েছে, মূলত ভারতের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে, সেই অঞ্চলে বড় বড় খাল কেটে সেই পানিটা সরিয়ে নিয়ে গিয়ে আপনার কৃষি, তারপর সেচ, এই জাতীয় কাজে লাগানোর জন্য তারা যে মহাপরিকল্পনা নিয়েছে সেটা আসলে এসছে হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের একটা ডিরেক্টিভস থেকে। 2002 সনে ভারতের সুপ্রিম কোর্ট সে আদেশ দিয়ে দেয় যে ভারতের যে পানির যে অসমতা সেটাকে এক ধরনের সমতায় নিয়ে আসতে হবে, এক ধরনের সমন্বিত উন্নয়নের জন্য। সেই দৃষ্টিকোণ থেকে তারা সেই প্রজেক্টটা হাতে নিয়েছে। কিন্তু এটার অনেকগুলো খারাপ দিক, অনেকগুলো পরিবেশগত প্রতিবেশগত নেগেটিভ দিক রয়েছে, যেগুলির জন্য ভারতের ভিতরে অনেক পরিবেশবাদী সংগঠন এবং যারা সচেতন মানুষ তারা সেই আন্তঃনদী সংযোগের বিরোধিতা করে এসেছে। সেই ব্যাপারে 2004 সালে বেন এবং বাপার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা আমাদের সাবকন্টিনেন্টের উপমহাদেশ সবচেয়ে বড় একটা আন্তর্জাতিক সম্মেলন করেছিলাম ঢাকায়, সেটাতে আমিও একজন আয়োজকের ভূমিকায় ছিলাম। সেখানে ভারত থেকে আমাদের প্রায় 50-60 জন নদী বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ এসেছিলেন, তারাও মূলত সেই যে পরিকল্পনা আন্তঃনদী সংযোগের পরিকল্পনার মূলত বিরোধিতাই করেছিল, যে কারণে আমি একটা